الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني চ্যানেল দর্শকবৃন্দ ধারাবাহিক অনুষ্ঠান আমাদের সমাজ ব্যবস্থায় আপনাদের আবারো স্বাগতম জানাই। আজকে আমরা একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিষয়টি অত্যন্ত মুসলিম সমাজের জন্য এবং ব্যক্তিগত জীবনে বলেন প্রত্যেক মানুষের জন্য দরকার। ইনশাআল্লাহ বিষয়ের আলোচনা একটু পরেই করছি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পর দুরূদ শরীফ পড়ার ফজিলতময় একটি হাদিস পাক আমরা প্রথমে শুনে নেই। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের বৈঠকগুলোকে আমার উপর দুরূদ শরীফ পড়ার মাধ্যমে সজ্জিত করে নাও, কেননা বরোজে মাহশার কিয়ামতের দিন এটা তোমাদের জন্য নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মাদিন চ্যানেল দর্শকবৃন্দ, আজকে যে বিষয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে লজ্জা। লজ্জা একজন মানুষের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূষণ, যেটা না হলে তাকে মানুষ হিসেবে পরিচয় দেওয়াটা দুষ্কর হয়ে যায়। লজ্জাহীন মানুষ কেমন, এটা পশুর চেয়েও অত্যন্ত নিম্নতর, নিম্ন জাতের। আল্লাহ তাআলা আমাদেরকে লজ্জাশীল যুবক হওয়ার, আল্লাহ তাআলা আমাদেরকে লজ্জাপরায়ণ মানুষ হওয়ার তৌফিক নসিব করুন। আমাদের সাথে রয়েছেন মোবাইল লীগের দাওয়াত ইসলামী মাওলানা মোহাম্মদ ইকরাম উত্তারি। মাশাআল্লাহ ইকরাম ভাই, তাদের স্বাগত।
আপনাকেও আরেকবার।
প্রত্যেকটি রাতকে গুনাহ থেকে বাঁচিয়ে ন্যাকময় সওয়াব পূর্ণ করতে আমরা আমাদের আয়োজন, এই সমাজ ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থায় একটি বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে কিছু আলোচনা উপস্থাপন করে থাকি। ইনশাআল্লাহ আজকে লজ্জা বিষয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আজ্জাউজান জি কাম ভাই, আজকে আমাদের যেটা মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে লজ্জা। আজকে এই লজ্জাকে আমাদের সমাজ ব্যবস্থায় এই অনুষ্ঠানে বিষয় হিসেবে নেওয়ার প্রেক্ষাপট যদি বয়ান করেন একটু।
আমাদের জন্য দর্শক শ্রোতা, যে আমরা শুনলাম যে লজ্জা বর্তমান প্রেক্ষাপটে লজ্জার অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটি এমন একটি বিষয় যেটি বর্তমানে মহামারী আকার ধারণ করেছে। লজ্জা থেকে মানুষ অনেক দূরে সরে গিয়েছে, অথচ প্রিয় নবী রাসূল আরবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে লজ্জাশীলতা মিষ্টভাষী ইমানের দুটি শাখা, আর অশীলতা ও বাছালতা নিপাকের দুটি শাখা। আর এর এর ব্যাখ্যায় বিখ্যাত মুফাসসির হাকিম উল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাই এই হাদিসে পাকের ব্যাখ্যায় বলেন যে প্রত্যেক কথা নিঃসংকোচভাবে মুখ দিয়ে বলে ফেলাটা মুনাফিকের আলামত, আর বাচাল ব্যক্তি গুনার বেশি হয় তার শতকরা 80% গুনা মুখ দ্বারা হয়ে থাকে। তাহলে বাচাল ব্যক্তির গুনা বেশি হচ্ছে মুখের কারণে, তাহলে আমরা মুখের হিফাজত যে দরকার সেটা থেকে অনেক দূরে সরে গিয়েছি, যার কারণে লজ্জা নেই, মুখ দিয়ে যা আসছি তাই বলে দিচ্ছি, যাকে ইচ্ছা তাকে বলে দিচ্ছি, রাস্তাঘাটে চলতে যাচ্ছি, রিক্সাওয়ালা আমার বাবার বয়সী বৃদ্ধা মানুষ, চালাতে কষ্ট হচ্ছে, স্লোলি যাচ্ছে, তখন তাকে ধমক দেয়া তো স্লোলি যাচ্ছ কেন,
মারধর করা
অনেক কিছু, বকাঝকা করা, বা যারা ছোট বাচ্চা যারা রয়েছে, যারা শিশু শ্রম আমরা যেটাকে বলি, ওই সমস্ত যুবকরা যারা এখনো ম্যাচিউর হয় না অনেকেই, তারা কাজ করে যাচ্ছে, তাদেরকে অকাতরে অকাঠ্যবাসায় খারাপ কথা বলা, তাদের পিতা মাতা নিয়ে কটুক্তি করা, যে লজ্জা এটা থেকে পরহেজ করা দরকার। আজকে আমরা এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছি লজ্জা আমাদের কাছ থেকে অনেক দূরে বিদায় নিয়েছে, যার কারণে আমরা যেরকম ইচ্ছা যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা করে যাচ্ছি, হোফ আমাদের মধ্যে নেই, লজ্জাশীলতা আমাদের মধ্যে নেই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন লজ্জাশীল ছিলেন যদি আমরা তাদের ইতিহাস দেখি, তাহলে হয়তো বর্তমান প্রেক্ষাপটে আমরা কিছুই করছি না। ওনারা জান্নাতে সার্টিফিকেট পেয়ে গিয়েছেন, জান্নাতে সুসংবাদ পেয়ে গিয়েছেন, তারপরও আল্লাহকে কেমন লজ্জা করেছেন। যেন প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি লজ্জাশীল হচ্ছে হযরত উসমান বিন নুয়াইন রাদিয়াল্লাহু তাআলা।
সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ নিশ্চিত জান্নাতি হওয়ার পরেও তারা আমলকে ছেড়ে দেন নাই, তারা লজ্জাকে ছেড়ে দেন নাই, আল্লাহ তাআলাকে ভয় করেছেন। বরং যে মাহশার কিয়ামতের দিন নিজের আমলের হিসাব দিয়াকে ভুলে যান নাই, সবকিছুর ব্যাপারে তারা খুব সিনসিয়ার বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ওনাদের জীবন থেকে সবক হাসিল করার শিক্ষা নেয়ার আল্লাহ তাআলা তৌফিক নসিব করুন। যে কোরআনে পাকের মধ্যে এবং হাদিসে পাকের মধ্যে অনেক জায়গায় লজ্জার ব্যাপারে, হায়ার ব্যাপারে আল্লাহ তাআলা অসংখ্য বাণী রয়েছে।
লজ্জা শুধু নিজের ব্যাপারে নয়,
জি
লজ্জাশীলতা রাসূল পাক নিজে করেছেন এবং উম্মতকেও শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা প্রতি কোন ইরশাদ করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া উদুহান নাস ওয়াল হিজারা। শুধু ঈমান থেকে অনুবাদ যে হে ঈমানদারগণ, নিজেদেরকে ও নিজেদের পরিবারবর্গকে ওই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হচ্ছে মানুষ ও পাথর। প্রিয় নবী রাসূল আল্লাহ হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, কুল্লুকুম রাঈউ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। তা তোমরা সবাই নিজেদের অধীনস্থদের তত্ত্বাবধায়ক, আর তত্ত্বাবধায়কদের থেকে কিয়ামতের দিন তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে। এই হাদিসে পাকের ব্যাখ্যাকারী হযরত আল্লামা মুফতি মুহাম্মদ শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এটা ওখানে উদ্দেশ্য হচ্ছে যে কারে অধীনস্থ তথা রক্ষণাবেক্ষণ তো আছে, যারা যেমন প্রজারা রাজার, সন্তানরা পিতা মাতার, ছাত্ররা শিক্ষকের, মরিদ যারা তারা পীরের, তার অধীনস্থ থাকেন। তাহলে কাল কিয়ামতের ময়দানে যখন জিজ্ঞাসিত করা হবে যে তোমরা তোমাদের সন্তানকে লজ্জার বিষয়ে শিক্ষা দিয়েছ, কারণ আমরা পরিবারের মধ্যে যারা কর্তা যারা রয়েছে,
যে
বিশেষ করে আমাদের পিতারা অভিভাবক হিসেবে কাজ করে থাকেন,
যাদের পিতা নয় বড় ভাই,
বড় ভাই কাজ করেন, তখন তারা যদি পরিবারের মধ্যে যেমন কেউ টিভি আনলো,
যে
তখন উনি ডিশ নিয়ে আসলো বাসায়,
যে
তখন ডিশের মধ্যে ফিল্ম নাটক এগুলো দেখে পরিবারের সবাই একসাথে মিলে দেখা শুরু করে দিয়েছে, তখন এখন আমরা তাদেরকে নিষেধ করি নাই, আমরা তাদেরকে ছেড়ে দিয়েছি। আচ্ছা আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা নিজেদেরকে নিজেদের পরিবারবর্গকে
বাঁচাও,
তোমরা বাঁচাও জাহান্নামের আগুন থেকে। এখন আমরা কি তাদেরকে মিসগাইড করছি নাকি তাদেরকে উপযুক্ত জান্নাতে পৌঁছিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে বড় বিষয়। কারণ আমরা তাদেরকে কন্ট্রোল করি না, এটা ওরা আউট অফ কন্ট্রোলে চলে গিয়েছে। দ্বিতীয়ত আমরা যদি বাইরে দেখি, যেমন সাধারণত যেহেতু অভিভাবক পিতা মাতাই, অভিভাবক পিতা যেহেতু পরিবারের সবকিছু বহন করে থাকেন, সেই হিসাবে পিতার দায়িত্ব ছিল তাদেরকে কন্ট্রোল করা, কিন্তু তারা কন্ট্রোল করে না। কিন্তু কাল কিয়ামতের ময়দানে যখন জিজ্ঞাসিত করা হবে তোমাদের সন্তানদেরকে তোমরা কিভাবে শিক্ষা দিয়েছো,
যে
দীন ইসলামের কি শিক্ষা দিয়েছো, ইলমে দীন কি শিক্ষা দিয়েছো, সিম্পল উদাহরণ দিলে বোঝা যাবে। যখন জানলা দিয়ে বাসা জানলা দিয়ে যদি দেখা যায় কোন যুবক যুবতী ভাইয়ে ফানা লিপ্ত হচ্ছে, তখন পিতা মাতা সন্তানদেরকে বলে যে যাও তোমরা বাইরে বের হবে না, আর তাদেরকে বলবে তোমরা কেমন ব্যক্তি যেভাবে ওপেনলি কোনো কাজ, তোমাদের লজ্জা বলতে কিছু নেই, আমার ঘরের সামনেই বসে তোমরা এরকম বেহায় পানা শুরু করে দিয়েছো, সন্তানদেরকে কন্ট্রোল করো, তোমরা বাইরে যাবে না, ঘরে বসে থাকো, ছেড়ে দিল টিভি। এখন টিভির মধ্যে যে উলঙ্গপনা বেহায়পনা সিনেমা নাটক যা দেখা হচ্ছে ওইটার চেয়ে এটা আরো ভয়াবহ বেশি,
কারণ ভিতরে এসে
এটা ঘরের ভিতরে দেখা দিচ্ছে,
বৈধতার লাইসেন্স পেয়েছে,
লাইসেন্স পেয়ে গিয়েছে, তারা ওপেনলি দেখতেছে। এখন এখন ওইখানে তো দেখতো, ওরা একা গেলে হয়তো ওরা দেখতো, সাথে কেউ দেখতো, এখন পরিবারের সবাই মিলে একসাথে ঘরে বসে সিনেমা দেখা হচ্ছে, না মানতেছে মাহে রমজান, রহমতের 10 দিন বিদায় নিয়েছে, মাগফিরাতের 10 দিন বিদায় নিয়েছে, এখন নাজাতের 10 দিন বিদায় নিচ্ছে। এখনো কি ওই টিভির আমরা কন্ট্রোল করেছি, এখনো কি অশ্লীল বেহায়াপন আমাদের ঘরের মধ্যে আছে নাকি নেই, একটু চিন্তা করে দেখো।
এখন ইকরাম ভাই আপনি যেটা বলতে যাচ্ছেন টিভির কথা, এখন তো হাতে হাতে আমার সোশ্যাল মিডিয়ার যুগ, আমার হাতে হাতে মোবাইল অ্যান্ড্রয়েড সেট যেটা দরকার ওটা আমার হাতে হাতে চলে এসেছে। এখন আমি এখানে বসে তো গোপনে বসে একা একই বসে বা আমার রাতে যে কামরায় আমি ঘুমাই ওখানে বসে আমি নির্দ্বিধায় গুনাহ করতে পারছি,
ঠিক আছে,
এখন তো আরো আসান হয়ে গেছে না
আসান
গুনাহ করাটা, এখন এদের ব্যাপারে কি বলবেন?
আসলে আসলে এটা হচ্ছে যে ইলমে দ্বীনের অভাব, ইলমে দ্বীন এবং খুব্বে মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম, এটা যদি আমাদের অন্তরে না থাকে,
জি
তাহলে কোনো কাজে আমার আমার জন্য অন্তরাল হবে আর বাঁধা হয়ে দাঁড়াবে না, যে কাজই হোক করে ফেলতে পারবে সে, কারণ তার মধ্যে হায়া যেটা থাকা দরকার সেটা উঠে গিয়েছে, কারণ লজ্জা তো ইমানের একটা অংশ
অংশ,
তাহলে ওই ইমানের অংশকে আমি এটাকে ইমানের অংশ হিসেবে আমি মনে করছি না। কেমন যে নেকি দাওয়াত দেওয়া, মানুষ কিনফাদি কোশিশ করা, ইতিকাফের জন্য বলা, তাদের কাছে নেকি দাওয়াত দেওয়া, তাদেরকে সুন্নতের কথা বলা, দীন ইসলামের কথা বলা, তাদেরকে সংশোধন করা, ওইসব বিষয় যেগুলো রয়েছে, কারণ কেউ যদি বলে আমার তো এগুলো বলতে লজ্জা লাগে,
লজ্জা লাগে,
তো এটা তো লজ্জার বিষয় না, কারণ
আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে, প্রিয় নবী রাসূল আরবি হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে লজ্জা হচ্ছে মঙ্গলের জন্য সবচেয়ে বড় উপকারী।
সুবহানাল্লাহ,
লজ্জা অধিকাংশ মঙ্গল বই আনে।
সুবহানাল্লাহ,
এখন মঙ্গল যদি বই আনে, এখন যদি বলে যে তো এটা এটা কিরকম লজ্জা, এখন আমি দিনের কাছ থেকে অনুদূরে সরে যাচ্ছি, এটা কি লজ্জা? আসলে এটা হচ্ছে কুমন্ত্রণা। কারণ কুমন্ত্রণার কারণে মানুষ এই দিনের কাছ থেকে দূরে রাখে। কারণ লজ্জা তো ওইটাই যে লজ্জার কারণে মানুষ নেককার হবে, পরহেজগার হবে, নেকির কাজ বৃদ্ধি করে দিবে, গুনার কাজকে ছেড়ে দিবে, ওইটাই হচ্ছে লজ্জা। এখন গোপনে বসে
যে
আমি গুনাহের কাজ করে যাচ্ছি, আমার অন্তত যদি এটা থাকতো যে আমার আল্লাহ তো দেখছে, কেউ দেখছে না, আল্লাহ তো দেখছেন, যদি এরকম হতো তাহলে আলহামদুলিল্লাহ আমাদের আজকে এই পরিণতি দেখতে হতো না। আমার শেখ তরিকাত আমির আহলে সুন্নাত আজকে আমাদেরকে ওইটাই শিক্ষা দিচ্ছেন যে গুনাহের চ্যানেল বাদ দিয়ে মাদানী চ্যানেল দেখো। দুইটা মিনিট থাকলে ইলমে দিনে শিক্ষা দেওয়া হচ্ছে, দুইটা মিনিট থাকলে মানুষকে সংশোধন করা যায় সেটা শিখানো হচ্ছে, যেন অন্য কোনো চ্যানেল না দেখে অন্য চ্যানেল দেখলে মানুষ গুনাহের দিকে চলে যাবে, মানুষ গুনাহের পথের দিকে ধাবিত হবে, ওইখান থেকে বাঁচানোর জন্য মাদানী চ্যানেল আজকে আমাদেরকে ঘরে ঘরে
পৌঁছে। কোনো মিউজিক নাই, কোনো অ্যাডভার্টাইজ নাই,
কোনো অ্যাড নেই,
কোনো বেপর্দা নারী নেই,
কোনো বেপর্দা নারী, আলহামদুলিল্লাহ,
পর্দাওয়ালি নারীও নাই, আলহামদুলিল্লাহ,
এটাও নেই,
ইসলামী ভেদের মাধ্যমে পরিচালিত হয়,
আলহামদুলিল্লাহ,
মাশাআল্লাহ। ইকরাম ভাই, আপনি খুব সুন্দর বললেন যে পর্দার বিষয়ে। আজকে আমরা গুনাহ করতে মানে কোনো সংকোচ করি না, আমরা ওখানে সাহস দেখাই, ওখানে লজ্জা নাই আমাদের, কিন্তু ইবাদত করতে গেলে আমাদের লজ্জা, যে জামাতে নামাজ পড়বো এটা আমার লজ্জা লাগে। সবাই আমার 10টা বন্ধু নামাজের টাইমে যাচ্ছে না, আড্ডায় বসে আছে, আমি ওই আড্ডা ছেড়ে কিভাবে আমি মসজিদে যাবো, এটা আমার লজ্জা।
লজ্জা,
আচ্ছা আমার বড় আমি ব্যবসায়ী বড় পার্টিদের সাথে আছি, তারা সবাই মিলেমিশে আড্ডা করছে, নামাজের টাইম চলে আসছে, আমি কিভাবে ওদের সোসাইটি থেকে উঠে, ওই সমাজ ব্যবস্থার মানুষ আমি উঠে কিভাবে মসজিদে যাব? আমি তো মুসলিম সমাজের একজন মানুষ, কিন্তু আমি ওটা পরিচয় ওখানে রক্ষা করতে পারছি না, এটা করতে আমার লজ্জা লাগছে। আমি মাথায় টুপি দিয়ে ইমামা শরীফ পাগড়ি শরীফ তো অনেক দূরের কথা, উপরের কথা, মাথায় টুপি রাখাটা আমার এটা মুসলিম ঐতিহ্যের একটা বহির প্রকাশ ঘটায়, এটা রাখতে এমনকি পাঁচ ওয়াক্ত নামাজ আমি টুপি ছাড়া পড়ছি, টুপি পরাটা আমার লজ্জা করে একটা ব্যাপার হয়ে যায়।
এটা শুধু টুপি ছাড়া নামাজ পড়ে ফেলতেছে।
জি জি,
অথচ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ একজন খাদেম ছিলেন, যেন হযরত ইমাম দাউদ তাঈ রহমতুল্লাহ তাআলা, যিনি ইমাম আজমের 20 বছর গোলামি করেছেন, হিকমত করেছেন, তো উনি বলতেছেন যে আমি ইমাম আজম রহমতুল্লাহ তাআলা আলাইকে এই 20 বছরের মধ্যে বাইরে নয় ঘরের মধ্যে কখনো খালি মাথায় দেখিনি, টুপি ছাড়া দেখুন দেখিনি,
মানে নামাজ ছাড়াও,
নামাজ ছাড়াও
এমনি বসে আছে,
টুপি ছাড়া কখনো খালি মাথায় দেখিনি। তাই ইমাম আজমকে কম বুঝেছেন, ইমাম আজম এত বড় হাস্তি হয়েও মাজহাবের ইমাম হওয়া সত্ত্বেও উনি কি কম বুঝছেন? আজকে আমরা একটুখানি জেনে টুপি দরকার, কি টুপি দিয়ে কি হবে? হেরম শরীফে তো নামাজ পড়লে টুপি ছাড়া, হেরম শরীফে নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ নামাজের সওয়াব, তো আমাদের দেশে কি মসজিদে নামাজ 1 রাকাতে 1 লক্ষ নামাজের সওয়াব পাবো?
একটা গুনাহ করলো,
জি
1 লক্ষ
গুনাহ হবে, কিন্তু ওইটা তো চিন্তা করি না, আমরা মুখের উপর বলে দিচ্ছি ওই যে লজ্জা, লজ্জা না থাকার কারণে, কারণ লজ্জাহীন মানুষ ওটা এমন যে মুখ দিয়ে যা আসছে তাই বলে দিচ্ছি। হয়তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে প্রিয় নবী রাসূল আরবি হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ইমানের 70টির বেশি শাখা রয়েছে, আর লজ্জা ইমানের একটি শাখা,
অন্যতম একটি শাখা।
এখন ইমান যে একটি শাখা বলা হয়েছে, লজ্জা যেহেতু নাই ইমানের মধ্যে দুর্বলতা চলে আসবে।
আমাদের একটা গাড়ির বডি পার্টস যদি একটা নষ্ট হয়ে যায়, গাড়ি এটা বিকল হয়ে যায়, সামনের দিকে যায় না, ঠিক না? তো ইমানের একটা অন্যতম অংশ হচ্ছে লজ্জা, লজ্জা যদি উঠে যায় আর গুলো আস্তে আস্তে ইমানের প্রত্যেকটা পার্টস বিকল হয়ে
যায়, উঠে যাচ্ছে
ওগুলা, যার কারণে বাগের মধ্যে আছে না, যে যার লজ্জা নাই,
জি
তার মানে যা ইচ্ছা তাই সে করতে পারবে, তার জন্য আসান এটা করাটা।
এই জন্যই তো আমরা আজকে বলছি আমরা মানব দরদি,
জি
মানব দরদিটা বলতে শুধুমাত্র নারীদের ক্ষেত্রে গিয়ে, রাস্তায় যখন বের হবো তখন কোন সুন্দরী যুবতী দেখলে তখন তার দিকে তাকিয়ে থাকা সেটাও কিন্তু জিনা, সেটাও কিন্তু গুনাহের কাজ। হযরত সাইয়্যিদুনা ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, প্রিয় নবী রাসূল আরবি হুজুর পূর্ণ নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে লজ্জা শুধুই মঙ্গল কল্যাণে বয়ে আনে। তাহলে এখানে লজ্জা থাকার কারণে কল্যাণ বয়ে আনবে, লজ্জা যেহেতু নাই সেজন্য আজকে আমাদের দেশে এই যুবক যুবতীদের অবস্থা এতই করুণ হয়ে গিয়েছে যে তারা বেহায়াপনা লিপ্ত হতে কোনটা দবুত করে না, রাস্তার মধ্যে চলতে গেলে সেখানেও বেহায়াপনার মধ্যে লিপ্ত, অশ্লীল বেহায়াপনা এবং ছোট ছোট 8-7 কাপড় পরিধান করা, যেগুলো পরলেই মানুষ টিচ করে। আমরা আজকে বলছি যে ইপটিজিং এর কারণে আজকে এত কিছু, ইভটিজিং হবে না কেন, শরীয়ত তো বাদ দিয়ে দিয়েছি, পর্দা করা ফরজ, ফরজকে বাদ দিয়ে দেওয়ার কারণে আজকে ইভটিজিং এর সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে।
এটা আমাদের উপর একটা আজাব বলতে পারি,
আজাব অবশ্যই। আর মানবতা যেটা বললাম যে নারীদের ক্ষেত্রে আচ্ছা যখন বের হবেন, একজন বৃদ্ধ বাবা যখন রিস্কা টানতে গিয়ে হুচুর খেয়ে পড়ে যায়, টানতে পারে না, আমার বৃদ্ধ আমার বাবার বয়সী একজন ব্যক্তি রিস্কা টানতে চান, আমি তার পেছনে, যখন ওভার যখন ব্রিজের উপর উঠা হয় তখন একটা ওভার লোড হয়ে যায় তার জন্য, তখন কিন্তু রিস্কা থেকে নেমে তাকে সাহায্য করি না।
আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আমাদের সন্তানদেরকে যদি উপযুক্ত ভাবে রেডি করতে পারি তো ইনশাল্লাহ আমাদের এই সমাজ ব্যবস্থা ধীরে ধীরে আমরা পরিবর্তন করতে সক্ষম হব ইনশাল্লাহ। আমরা চাই সুশীল সমাজ, আমরা চাই একটি সুন্দর রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যে সমাজ ব্যবস্থা আমাদেরকে তোহফা দিয়েছেন ওই সমাজ ব্যবস্থা আমরা চাই, আমরাই পারি সবকিছু চেঞ্জ করতে। আসুন না আল্লাহ তাআলার দয়া আমরা লাভ করার জন্য মাহে রমজানের এই নাজাতের 10 দিনে আমরা জাহান্নাম থেকে নাজাত অর্থাৎ মুক্তিনামা আমরা আল্লাহ তাআলার দরবার থেকে হাসিল করে নেই। তাই আমরা যেখানে আছি এই 10টা দিন ইকরাম ভাই, এটা আমাদের জাহান্নাম থেকে মুক্তির 10 দিন, কিন্তু এই 10 দিনে আপনি দেখেন শপিং সেন্টার গুলো খুব পরিপূর্ণ, এখানে আপনি আমি তো বলবো বেশিরভাগই গুনাহের আড্ডা। তো আমার শপিং বেড়ে গেছে, যদি গুনাহ না করি আমি তারপর আমি ইবাদত করা থেকে তো মাহরুম বঞ্চিত হয়ে গেলাম। এই রাতগুলো আমাদের অন্য কাজের মধ্যে অলসতাপূর্ণ কাজের মধ্যে লাগিয়ে দিয়েছে আর আমরা ইবাদত থেকে আল্লাহ তাআলা দেয়া মুক্তিনামা হাসিল করা থেকে আমরা অনেক দূরে সরে আছি। এখন এই যে উপযুক্ত সময়ে আমরা সন্তানদেরকে বুঝাচ্ছি না, তাদের ট্রিটমেন্ট করছি না, পরবর্তীতে বড় হয়ে তারা বেহায়া পনায় লিপ্ত হয়ে যাচ্ছে। যখন সন্তানের আসলে দেখতে 7-8 বছর থাকে, এই 8 বছর পর্যন্ত সন্তান আপনার কন্ট্রোলে থাকবে, আপনার বাবাকে আপন মনে করবে, সে মাকে আপন মনে করবে, ঘরের মধ্যে আপনি যেটা শেখাবেন সে সেটা শিখবে। কিন্তু 8 বছরের পরে গিয়ে সে তার বন্ধুদেরকে ফলো করতে থাকে, বন্ধুদের দেয়া তথ্য মতো সে চলে, ওটাকে সে ভালো মনে করে, তখন সে টিচারের কাছ থেকে বেশি শিখতে ভালোবাসে, তখন ওখানে বা আপনার মোবাইলের মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে টিভি চ্যানেলের মধ্যে যা শিখাচ্ছে বাচ্চা ওটাকে আস্তে আস্তে ফলো করে। তো যখন বাচ্চা আমার কন্ট্রোলে ছিল তখন আমি বাচ্চাকে ট্রিট করি নাই ভালোভাবে, এখন বাচ্চা যখন বড় হয়ে গেছে আমি আফসোস করছি। এখন আপনি সন্তানদের লজ্জা ব্যাপারে কি বলবেন? আমরা যদি যারা শৈশবকালে থাকি বা যে সমস্ত বাচ্চারা শৈশবকাল বর্তমানে অতিবাহিত করছে তাদেরকে যদি আমরা ভালোভাবে ট্রিট করতে পারি তো ইনশাআল্লাহ তাদের যৌবনকাল সুন্দর হবে, তাদের বৃদ্ধকালও সুন্দর হবে ইনশাআল্লাহ। তখন তারা যখন যুবক হবে তখন আমরা একটা সুন্দর সমাজ পাব। তো এই লজ্জার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সন্তানদের ব্যাপারে অর্থাৎ ছোট সন্তানদের ব্যাপারে শৈশবকালে এটার ভূমিকা কতটুকু আপনি এর ব্যাপারে একটু?
একটা প্রবাদ আছে যে ইচ্ছা থাকলে
উপায় হয়।
আমরা পরিবারের যদি ওই সাপোর্টটা পাই যে ইলমে দিন শরীয়তের সাপোর্ট আমরা যদি পাই তাহলে সন্তান সন্ততিরা ওই ইলমে দিন কে বুকে ধারণ করে রসুলের আদর্শ বাস্তবায়ন জন্য তার চেষ্টা করবে। একটু উদাহরণ দিলে বোঝা যাবে, সেটা হচ্ছে যে আমার শেখ তরিকা তামির আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়া, ওনার বড় শাহজাদা
মাশাআল্লাহ
উবাইদজাদা তারি দামাত বরকাতুহু আলিয়া, উনি যখন ছোট ছিলেন তখন উনি যখন স্কুলে যখন যাচ্ছিলেন তখন ওনাদের তখন উনি তখন মাদানি হুলিয়ে পড়তো, সাদা লিবাস পড়তো, সাদা লিবাস স্কুল থেকে বারবার বলা হচ্ছে যে মানে এটা হবে না, এটা ইউনিফর্ম না, স্কুলের ইউনিফর্ম তো শার্ট প্যান্ট যেটা আছে স্বাভাবিক যেটা থাকে ওইটা ইউনিফর্ম, এই যে সাদা লিবাস পাঞ্জাবি টুপি পরা এগুলা
কি পাগড়ি
পরা এগুলা কি, অনেক ট্রাই করলো কিন্তু না, উনি অনর ছিল ওনার সিদ্ধান্তে যে আব্বাজান যেটা বলেছেন আমার আমিরুল সুন্নাত যেটা বলেছেন যে সুন্নত অনুযায়ী এভাবে চলতে হবে, উনি এটা বুকে ধারণ করেছেন, কে কি বললো না বললো সেটা কোনো আসে যায় না। তখন বোর্ড বসলো স্কুলের মধ্যে, সকল শিক্ষকরা বোর্ড বসে চিন্তা করলো যে সব ছেলে একরকম কিন্তু এই ছেলেটা ভিন্ন, তখন এখানে একজন টিচার বললো ওনার ব্যাপার কোনো কিছু বলো না, উনি ইলিয়াসাত্তার কাদেরের সন্তান, কারণ উনি যেমন তেমন ব্যক্তি নয়, উনি যা করেন অ্যাবসোলিউটলি রাইট, এটা শরীয়ত অনুযায়ী করেন, সুতরাং ওনার ছেলের ব্যাপারে প্রবলেম বা কোন ধরনের ওই ধরনের কোন বিষয় মাথার মধ্যে নেওয়া দরকার নেই, এটা কোনো সমস্যা না, উনি যে যা করেন যেটা করেন ওটাই সঠিক, ওটাই মাথায় রেখো, ওনার ব্যাপারে কোন ধরনের কমপ্লেন সহ্য করা যাবে না। তাহলে দেখুন, তাহলে এটা বাবা বলেছিল আমাদের মধ্যে, আমাদের যেটা বড় একটা মাদানি ফুল
সদিচ্ছা,
সদিচ্ছা আমি রসুলের আদর্শকে বাস্তবায়ন করবো, বুকে ধারণ করবো, কে কি বলুক না বলুক,
সমাজে
কে কি বলুক না বলুক, সেটা আমার যায় আসে না।
যদি
এভাবে যদি আমরা যদি আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে পারি, আমাদের সন্তান সন্ততিকে গড়ে তুলতে পারি, যে বেহায়েপনা যে আজকে পর্দা করাটা ফরজ নারীর জন্য, তো আমরা কি শিক্ষাটা দিচ্ছি তাদেরকে? দিচ্ছে না তো। আর এই পর্দা সম্পর্কিত জ্ঞানগুলো আহরণের চেষ্টাও করি না। অথচ আমার শেখ আলিয়া যে কিতাব লিখে গিয়েছেন যে পর্দা সম্পর্কিত প্রশ্ন
প্রশ্নোত্তর,
এটা যদি আমরা পড়ি তাহলে অবশ্যই এই কিতাবের মধ্যে যে যার সেটা যদি আমল করি তাহলে আমার মনে হয় না কোন নারী বেপর্দা চলবে।
আল্লাহ
কারণ ফজিলত এবং রাওয়ায়েত হিকায়ত সবগুলো এখানে মধ্যে আছে। তৃতীয়ত হচ্ছে যে বর্ণিত রয়েছিল যে এক ইসলামের ওই যুগে এক সাহাবি ইসলামের পক্ষ থেকে লড়াই করতে গিয়ে শাহাদত বরণ করেছিলেন, তখন তার মা এসে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান কোথায়। তখন সুসংবাদ দিলেন তোমার সন্তান শাহাদত বরণ করেছিল। তখন এক সাহাবি জিজ্ঞেস করলো যে আপনি আপনার সন্তান ইসলামের পক্ষে লড়াই করে শাহাদত বরণ করেছেন আর আপনি আপনি এখনো বোরকা পরে আছেন, তখন ওই মহিলা বলল যে আমি সন্তান হারিয়েছি ঠিক কিন্তু লজ্জা হারাইনি।
আল্লাহু আকবার, তার মানে আমার ঈমান আছে।
ঈমানটা কিরকম ছিল? মানে আজকে তো আমরা সামান্য ব্যথা অনুভব করলে
হাই হুতাস কাপড়ের কোথায় ঠিকঠিকানা নেই, আওয়াজে
ঠিকঠিকানা নেই, কিন্তু ওই মহিলা সন্তানকে হারিয়েছে আরো দীপ্ত কণ্ঠে বলল আমি সন্তান হারিয়েছি কিন্তু লজ্জা হারাইনি। কেমন ঈমান ছিল ওই মাদের! আজকে যদি আমরা যদি ওই পরিবেশটা জানতে পারতাম তাহলে আমাদের সন্তান সন্ততির কাছে মিসগাইড হতো না, আজকে গুনাহে ভরা চ্যানেলদের মধ্যে তারা লিপ্ত হতো না। আমরা তো তাদেরকে সৃষ্টি করে দিয়েছি, আমরা তাদেরকে গুনাহের দিকে দাবিতে করে দিয়েছি। কারণ হাদিস মুবারাকের মধ্যে রয়েছে যে ব্যক্তি ক্ষমতা থাকা সত্ত্বেও যে মহিলাদেরকে বেপর্দা হওয়া থেকে বাধা প্রদান করে না তারা হচ্ছে দাইয়ুস। তাহলে প্রিয় নবী রাসূল আরবি হুজুর পর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে সালাতাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাতা মুদমিনুল খামরি ওয়াল আকু ওয়াদায়ুসু আল্লাযী ইউকিরু ফি আকলিহিল খাবাসা। অর্থাৎ তিন ব্যক্তি এমন আছে যাদের উপর আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। একজন তো ওই ব্যক্তি যে সর্বদা মদ পান করে, মদ পান করা হারাম। এটার কারণে মানুষ আজকে আমরা অনেকে বলে থাকি যে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা অনেক বিশাল অনেক বড়, যে আসছে দুনিয়ার মধ্যে আপনি আর আসতে পারবো না, যা আছে যে মজা নিয়ে নিচ্ছি। এই মদের কারণে মানুষ বেহায়েপনার মধ্যে লিপ্ত হয়ে যায়, গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, সেন্স ঠিক থাকে না,
গুনাহের যেটা মা বলা হয়েছে
মূল ওইটার মধ্যে দাবিতে হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত ওই ব্যক্তি যে পিতামাতার নাফরমানি করে,
যে
পিতা মাতা তাকে আজকে এত বড় করেছেন, এত বড় হওয়া সত্ত্বেও একটা ভালো যখন একটা অবস্থানে গিয়ে পৌঁছেছে তখন সে সন্তান তার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। আজকে তাদের দোয়া আর লাগে না, এখন শ্বশুর শাশুড়ির দোয়াটা বেশি বড় হয়ে গিয়েছে, স্ত্রী যেরকম বলে ওইরকম করতেছে।
তৃতীয়ত বন্ধু মহল
যেটা বলছে ওইরকম বলতে তোমরা তো আনকালচার আনএডুকেটেড পার্সন, আমার সন্তানরা শিক্ষিত হবে উচ্চ ফ্যামিলি মধ্যে থাকবে, তো তোমরা তো একদম যাই তোমাদের মানায় না একদম গায়ে, তো গায়ে যেহেতু তোমরা এখানে আমাদের সাথে ম্যাচিং হবে না, তো ম্যাচিং হওয়ার জন্য তোমরা এখানে জন্য উপযুক্ত না, তোমাদের জন্য বৃদ্ধাশ্রমে উপযুক্ত। তখন তাদেরকে এখানে পাঠিয়ে দিচ্ছি যে আমরা আসবো দেখবো, দেখা যাচ্ছে বৃদ্ধাশ্রমের মধ্যে আমরা মাদার চ্যানেল অনেকবার দেখেছি বৃদ্ধাশ্রমের অনেক বাবা মারা তাদের মন্তব্য উপস্থাপন করেছেন যে সন্তান আজকে বছরের পর বছর গিয়েছে আর কোনো খোঁজখবর নিচ্ছে না,
যে
মারা যাচ্ছে ফোন দিলে ফোন পর্যন্ত উঠায় না, আর একটা মুসিবত আসছে অনেক টাকা খরচ হবে, বুঝে থাকুক দরকার নেই, আপনারা যা পারেন তা করেন। তৃতীয়ত যে নিজের পরিবারের সদস্যদের মধ্যে বেহায়াপনার কাজকে বহাল রাখে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম। তাহলে আমরা যদি এখন চিন্তা করি আমার ঘরের কেমন ব্যক্তি যখন বেপর্দা যখন বের হয় তখন বন্ধুমহল যখন জিজ্ঞেস এটাকে ভাবি সাহেব যেটা তোমার ভাবি সাহেব, তখন উফ ভাবি সাহেব সো কিউট সো নাইস সো বিউটিফুল, যখন এরকম তারিফ যখন করে প্রশংসা করে তখন খুব খুশি হয়। একজন বেগানা পুরুষ আমার স্ত্রীকে দেখে তার চেহারা দেখে তার তারিফ করছে প্রশংসা করছে আর আমি খুশি হয়েছি, অনেক খুশি যে আমার স্ত্রীকে সুন্দর বলেছে, আর স্ত্রী বলছে দেখো আমার কারণে তোমার দাম বৃদ্ধি পেয়েছে, তোমাকে আমার কারণে সবাই চিনছে
যে
আমার রূপের কারণে।
কিছুদিন পর যখন
তখন
একটা সামাজিক বা অবক্ষয় দেখা দিবে তখন
অবশ্যই
তার চেহারাটা কোথায় লুকাবে
তখন,
সুযোগটা তো আসলে আমি করে দিয়েছি,
আমি করে দিয়েছি,
আমার মেয়েকে নিয়ে আমি বিভিন্ন ফাংশনে যাচ্ছি, আমি প্রাউড ফিল করছি যে মেয়ের কারণে আজকে আমি সম্মানিত,
সম্মানিত,
সবাই আমাকে হাই হ্যালো আঙ্কেল কেমন আছেন কথাবার্তা বলছে। ঠিক আছে, কিছুদিন পরে যখন অঘটন ঘটবে তখন আমি কপালে হাত মারবো আর আফসোস করবো।
হচ্ছে
সুযোগটা তো আমি করে দিয়েছি,
আমি করে দিয়েছি। বেগানপুর সাথে কথা বলো, আমার বন্ধুর সাথে কথা বলো, আমি আরো সেফলি বলতেছি যে তোমার সাথে কথা বলো, আমি একটু বাইরে ঘুরে
আসছি। তো আমাদের জন্য দর্শকবৃন্দ, লজ্জা ইমানের একটি বড় অংশ, এটাকে আমাদের শিখা চাই। প্রত্যেকটা মানুষের উপর হায়া সম্পর্কে ইলমে দিন হাসিল করাটা আবশ্যক, কারণ হায়া ইমানের একটা অংশ। আর ইমান সম্পর্কে জানা, ইমানকে চেনা, ইমানকে ধারণ করা প্রত্যেকের উপর ফরজ। তো আল্লাহ তাআলা আমাদেরকে হায়া সম্পর্কিত মাদরিফুল জানার জন্য, শেখার জন্য, বিশেষ করে পর্দা সম্পর্কিত প্রশ্ন উত্তর কিবলা শেখ তরিকত আমির আল ইসলামের যে কিতাব রয়েছে ওটা মাকতাবুল মদিনার যে কোনো স্টল থেকে আমরা কেনে নেই, এবং আমাদের বন্ধু মহল আমরা এটা তোফা দেই, উপঢৌকন দেই, বিভিন্ন জায়গায় অনেক কিছু দেই আমরা, আমাদের ঘরের স্ত্রীকে, আমাদের মেয়েদেরকে, আমাদের বোনকে আমরা এটা কিতাবটা তোফা দিই ইনশাআল্লাহ। আপনার ঘর, আমার ঘর ইনশাআল্লাহ একটা সুশীল সমাজে পরিণত হবে ইনশাআল্লাহ, আমাদের সমাজ ব্যবস্থা খুব সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। একজন মাই পারেন পুরো একটা সমাজকে চেঞ্জ করতে, পুরো দুনিয়াকে চেঞ্জ করতে, একজন মাই যথেষ্ট। কারণ কিবলা শেখ তরিকত আমির আল্লাহ সুন্নাতের আম্মা জান কতই না সৌভাগ্যশালী, কতই না বরকতময়, তিনি আমাদেরকে এমন সন্তান উপহার দিয়েছেন আলহামদুলিল্লাহ, পুরা দুনিয়াকে তবদিল করে বদলে দিয়েছে আলহামদুলিল্লাহ। এমন এমন যুবকরা যারা গুনাহ ছাড়া কিছু বুঝতো না, যাদের কারণে অসংখ্য মা বাবা কষ্টে ছিল, তাদেরকে আজকে দিনের দায়ী বানিয়ে দিয়েছেন। এমন যাদেরকে নিয়ে সরকার গর্ব করছে, যে সরকার তাদেরকে জেলে ঢুকিয়েছিল তাদের অন্যায় আচরণের কারণে, কিন্তু সে যখন জেল থেকে বের হলো আলহামদুলিল্লাহ, সে কোরআনে পাকের তিলাওয়াতকারী হিসেবে বের হলো, সে ইলমে দিন শিখেছে, কারণ ওখানের মধ্যে মাদ্রাসাতুল মদিনা পড়ানোর একটা ব্যবস্থা রয়েছে, ইলমে দিন শিখার একটা জেলের মধ্যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামিক ব্যবস্থাপনা এটা করা হয় আলহামদুলিল্লাহ। যে মুবাল্লিগের টাচের কারণে আলহামদুলিল্লাহ সে তওবা করেছে। আসলে একজন মানুষকে কয়েদখানায় বন্দি করার একটা উদ্দেশ্য এটাও যে মানুষকে চেঞ্জ করা, যে তুমি শাস্তি দেয়া যাও, তুমি তোমার ওই অন্যায় আচরণ তুমি বাদ দাও, ভালো হয়ে যাও আলহামদুলিল্লাহ। যেটা একজন গভর্নমেন্ট চেষ্টা করছে আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামে সহযোগিতা করছে, পুরা তার দুনিয়া আখরা চেঞ্জ করে দিচ্ছে আলহামদুলিল্লাহ। মানুষ তাকে দেখে আরে যে চোর ছিল ডাকাত ছিল আলহামদুলিল্লাহ আজকে দিনের দায়ী হয়ে গেছে, মানুষকে নেক কাজের প্রতি আহ্বান করছে আলহামদুলিল্লাহ।
আমরা রিসেন্টলি দেখেছি যে এই যুবক বলল, সে নিজ থেকে বলতেছে যে আমি আগে শরাব পান করতাম, গাছার মধ্যে আসক্ত ছিলাম, আলহামদুলিল্লাহ আমি যখন দাওয়াত মহল পেয়েছি এখানে এসে বুঝছি যে ইমানের স্বাদটাকে নিয়ে নিস, ইমান কাকে বলে আর নামাজের মধ্যে কেমন স্বাদ, আর আমির আহলে সুন্নাত কেমন জাত, যার চেহারা দেখলে যত দেখে তত দেখতে ইচ্ছে করে,
আল্লাহু
আকবার, কেমন ব্যক্তি। তাহলে ওই ব্যক্তি তো আমাদের মতো মানুষ, ওনাকে তো ওনার মা জন্ম দিয়েছেন। যেটা প্রথমে একটা প্রবাদ আছে যে এভরিবডি সে ট্রিস ফর সি নেম, তারপর ট্রি বলে ফ্রুটস মাই আইডেন্টি, যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। তাহলে মা যেহেতু পরহেজগার ছিল, নেককার ছিল, এজন্য তার নসল থেকে যারা আসবে তারাও নেককার হয়ে আসবে। এখন নসল যদি ঠিক না থাকে তাহলে যারা আসবে তারাই দুষ্ট হবে। কারণ আমি তো অশ্লীল কাজের মধ্যে লিপ্ত ছিলাম,
আমি একজন চেঞ্জ হয়ে গেলে লিপ্ত
ছিলাম, আমি যখন লিপ্ত গুনাহের কাজে আমার
বাচ্চারা সবাই শিখছে,
তারাও শিখছে এখান থেকে।
বরাবর,
কারণ একজন সন্তানকে সঠিকভাবে গড়ে ওঠার জন্য প্রাথমিক প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে মায়ের কোল।
মায়ের কোল,
এখন মা যদি তাদেরকে সৎ পথে পরিচালিত করে তো সন্তান অবশ্যই সৎ হবে, আর যদি গুনাহের কাজে লিপ্ত করায় তাহলে সেও গুনাহের কাজে লিপ্ত হয়ে যাবে, সতীত্ব হারা হয়ে যাবে।
আমাদের সাথে দর্শকবৃন্দ, আসুন আপনাদেরকে আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা শরীক সামিল করে নেই। জি, কল চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া
আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমি মোহাম্মদ মেহনা কাতারি। আমাদের সমাজ ব্যবস্থা অনুষ্ঠানে আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, বিষয়টির নাম হচ্ছে লজ্জা। আর এই বিষয়টি আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমি মুবাল্লিগে দাওয়াত ইসলামী কে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এরকম বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আর আমি এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে চাচ্ছি, আজকাল সমাজের মধ্যে এমন হয়ে গেছে অনেকে যে ইসলামী লেবাস পড়তে লজ্জা, কিন্তু গুনাহের কাজের মধ্যে লজ্জা নেই, এইটা কেন হচ্ছে, এই বিষয়ে কিছু মাদানিকুল আরজ করবেন। আর একটি দোয়া চাচ্ছি, আমার জন্য একটি দোয়া করবেন। উনি চাচ্ছেন হুজুরে বাগদাদ গোসে বা গোলফিদ সগির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি নজর পেয়ে মালামাল হবার জন্য।
আমিন, আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন ইনশাআল্লাহ। আজওয়াজাল লজ্জা বিষয়ে এবং আরো অনেক মাদানী হন ইনশাআল্লাহ আপনার খিদমতে পেশ করা হবে ইনশাআল্লাহ। জি, নেক্সট কল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমি নীলফামারী থেকে শরীফ। মাদানী চ্যানেলকে ধন্যবাদ এই ধরনের অনুষ্ঠান সম্প্রচার করার জন্য। আমি অবশ্য মাদানী চ্যানেলের একজন নিয়মিত দর্শক। আজকের অনুষ্ঠান আমাদের সমাজ ব্যবস্থা বিষয়ে লজ্জা। আমাদের সমাজে অনেক মুসলিম ভাইয়েরা আছে যারা দাড়ি রাখতে লজ্জা পায়, পাঞ্জাবি করতে লজ্জা পায়। এই ধরনের লজ্জা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কিছু বললে উপকৃত হতাম।
জি অবশ্যই ঠিক বলেছেন আপনি ইকরাম ভাই। বাচ্চারা যখন গুনাহপূর্ণ কোন আচরণ করে, যেটা আমাদের আলোচনার প্রতিপাদ্য ছিল, আমরা বাচ্চাদেরকে মানা করি না। এটা মানে সমাজের মধ্যে এর কারণে আমি লজ্জিত হই না। এবং বাচ্চা আস্তে আস্তে এই গুনাহ করতে করতে যখন বড় একটা গুনাহ অঘটন ঘটিয়ে ফেলে, তখন আমাদের মাথা ঢাকার, মাথা গুজার কোনো আর জায়গা থাকে না। তো আসলে নেকির কাজ করতে আমরা লজ্জা পাই, গুনাহ এর কাজ করতে আমরা লজ্জা পাই না। আপনি হারাম টাকা নিয়ে ব্যবসাকে রান করেন, আপনি সমাজে প্রতিষ্ঠিত হন, মা বাবা আপনাকে বাঁধা দিচ্ছে না, সমাজ সোসাইটি আপনাকে বাঁধা দিচ্ছে না। হ্যাঁ, এটা লোন নিয়ে এভাবে করতে হয় এভাবে। আচ্ছা, দোকানের মধ্যে ব্যবসাকে বাড়ানোর জন্য অনেক গুনাহের আইটেম রাখতে হয়, নাজাইজ চ্যানেলের লাইন রাখতে হয়, নাজাইজ পণ্য রাখতে হয়, এটা আপনাকে সমাজ উদ্বুদ্ধ করছে। এমনকি বেহায়াপনের একটা সিস্টেম দোকানের ভিতর রাখতে হয়, বিভিন্ন জায়গার মধ্যে এটা রয়েছে। কেন হালালের মধ্যে বরকত নাই, টিভি না রাখলে, চ্যানেল না রাখলে কে আসবে তোমার এখানে? এখানে ওয়াইফাই ফ্রি রাখতে হবে, তারপরেই না আসবে। তারপর এই আইটেমস না রাখলে বিভিন্ন ভালো ভিআইপিরা আপনার দোকানের মধ্যে, আপনার হোটেলের মধ্যে থাকবে না, আসবে না, এভাবে। অর্থাৎ আমাকে সমাজ প্রোভাইড করছে যে এগুলো করার জন্য। এখন আমি একজন যুবক, আমার দুনিয়াতে বাঁচতে হবে, আমার একটা সোসাইটি, আমার একটা স্ট্যাটাস রয়েছে, আমি কিভাবে শরীয়তের উপর থেকে আমি কিভাবে চলতে পারি?
যদি খোফ থাকে
আল্লাহর ভয়,
আল্লাহর ভয় যদি থাকে, তাহলে আমি এগুলো ছাড়াও চলতে পারবো।
আল্লাহ আল্লাহ।
আমি যদি দুনিয়া চাই তাহলে আখিরাত পাবো না।
আচ্ছা, দুনিয়াতে
আখিরাত চাই,
জি,
তাহলে দুনিয়া আমাকে, দুনিয়ার এই সমস্ত জিনিস আমাকে ত্যাগ করতে হবে,
ত্যাগ করতে হবে।
কারণ মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর যখন তাকে গোসল দেওয়া হয়, তখন তার উপর কি ধরনের আচরণ করা হয়? যখন তাকে খাটের উপর তোলা হয়, গোসল দেওয়া হয়, তখন পেট থেকে, শরীর থেকে যে জিনিসগুলো বের হয়, ওগুলো অনেক সময় এরকমও আছে যে পেট থেকে এরকম ময়লা বের হতে আছে, হচ্ছে এগুলো। তাহলে গুনাহের কারণে, হারাম সম্পদ খাওয়ার কারণে আমার শরীর যদি এই অবস্থা হয়,
দুনিয়াতে এরকম হয়, উপরে কি অবস্থা হবে?
এখানে কি অবস্থা হবে?
মাশাআল্লাহ, আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, দেখতে দেখতে আমরা একদম আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। লাস্ট মাদানী ফুল ইনশাআল্লাহ আমাদের ইকরাম ভাই থেকে নিব ইনশাআল্লাহ। তার আগেই আপনাদের খিদমতে জানাই, প্রত্যেকটা জিনিসের একটা হায়া লজ্জা আছে। আমাদের চোখকেও হায়া করতে হবে, আমাদের চিন্তাধারার একটা হায়ার একটা বিধিনিষেধ রয়েছে, হাতেরও একটা হায়ার পর্যায় রয়েছে, পায়েরও একটা হায়া লজ্জার পর্যায় রয়েছে। আমরা আমাদের অঙ্গকে, আমাদের অঙ্গকে লজ্জার যেটা বোরকা আছে এটা পরিধান করিয়ে দেয়, সেটা এটাকে বেরিবান দিয়ে দেয় লজ্জা দিয়ে, ইনশা আল্লাহ এটা সীমা অতিক্রম করবে না, যেটা আমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। জি, আমাদের কিছু লাস্ট মাদানী ফুল।
লজ্জাটা এমন জিনিস, যে লজ্জা মানুষকে অশ্লীল ভাষায়, অশ্লীল কটূক্তি করা থেকে মানুষকে বিরত রাখে না, এদিকে দাবিত করে। তো যে সমস্ত যারা অশ্লীল ভাষা ব্যবহারকারী, কিয়ামতের দিন কুকুরের আকৃতি উঠানো হবে,
তারা উঠা বসায় কথা বলছে, গালি গালাজ করে, বেহায়াপনা
লিপ্ত করে,
বন্ধুদের সাথে আড্ডায় বেহায়া কথা না বললে ভালো লাগে না,
ওই সমস্ত ব্যক্তি যারা এই ধরনের কটূক্তি করবে, বেহায়াপনা, অশ্লীল ভাষা বলবে, জাহান্নামীরা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং তাদের মুখ দিয়ে রক্ত এবং পুমিশ প্রবাহিত হবে। কারণ তারা নাজায়েজ কাজগুলো এমন ভাবে কি করেছে, তারা প্রকাশ করেছে মানুষের সামনে।
আজকে সুশীল সমাজ, আমরা এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকি। আমি যখন কোনো কিছু খাচ্ছি, চিন্তা করি এটার উপর আমার আল্লাহ তাআলা রাজি আছে কিনা। আমি যখন গোপনে কারোর সাথে মিট হচ্ছি, এটার উপর আমার মালিক রাজি আছে কিনা এটা একটু চিন্তা করে নি। আমি যে ব্যবসা করছি, এটা কি আমার মালিকের অগোচর হচ্ছে? না না, এটা আমার মালিক জানে, আমার প্রকৃত মালিক যিনি আল্লাহ তাআলা। তো উনাকে রাজি করার জন্য আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা চলা, প্রত্যেকটা বলা, সবকিছু যেন তার সন্তুষ্টিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এমন তৌফিক নসিব করুক, লজ্জাশীল যুবক হিসেবে, যুবতী হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিক এবং আমাদের পরিবারকে সুশীল, আসলেই লাজুক একটা পরিবার হিসেবে আমাদের পরিবারকে আল্লাহ তাআলা কবুল করে নিক। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম
ইয়া নবী ইয়া নবী